দানিয়েলের বই সংখ্যা ৭২
ভবিষ্যৎবাণিত ঐক্য প্রাচীন ইসরায়েলের বিভাজন থেকে যুক্তরাষ্ট্রের অবসান পর্যন্ত
জেরোবোয়ামের বিদ্রোহের সাক্ষ্যই একই সাথে প্রাচীন ইসরায়েলের দুই জাতিতে বিভক্ত হওয়ার ইতিহাস। ১০টি গোত্র নিয়ে গঠিত উত্তর রাজ্যটি ইসরায়েল কখনো এফ্রোইম নামে পরিচিত ছিল এবং দক্ষিণ রাজ্যটি যিহুদা নামে পরিচিত ছিল। ইজেকিয়েলের সময় রাজ্য বহু বছর ধরেই দুই রাজ্যে বিভক্ত ছিল এবং ৩৭তম অধ্যায়ে ইজেকিয়েলকে এমন একটি ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছিল যাতে বলা হয় যে দুই রাজ্য আবার এক জাতিতে পরিণত হবে। সেই ভবিষ্যৎবাণী পৃথিবীর পশু যুক্তরাষ্ট্রের ইতিহাসের সূচনায় পূর্ণ হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের সমাপ্তিতে শেষবারের মতো পূর্ণ হয়, কারণ যিশু সর্বদা কোনো কিছুর শেষকে তার শুরুর মাধ্যমে উদাহরণস্বরূপ দেখান।
ইসরায়েল যখন দুই রাজ্যে বিভক্ত হয়েছিল, সেই সময়ের জেরোবোয়ামের বিদ্রোহ যুক্তরাষ্ট্রের সূচনায় এক বিদ্রোহকে এবং যুক্তরাষ্ট্রের শেষেও এক বিদ্রোহকে প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্রের শুরু ও শেষের এই বিদ্রোহে দুই রাজ্যের সংযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রবন্ধগুলোতে সিস্টার হোয়াইটের রচনাসমূহ থেকে বারবার উদ্ধৃত অনুযায়ী প্রকাশিত বাক্যের ১৮ অধ্যায় গির্জাগুলির প্রতি দুটি আহ্বানকে প্রতিনিধিত্ব করে। রবিবার আইন সংকটের সময় যে দুই জাতি ঐক্যবদ্ধ হয় তারা হল ১,৪৪,০০০ এবং ঈশ্বরের অন্য ভেড়াপাল যারা এখনও বাবিলনে রয়েছে।
মিলারাইতদের ইতিহাসে যে দুই জাতি একত্রিত হয়েছিল তারা ছিল যিহুদা ও এফ্রাইম। দুই রাজ্যের বিরুদ্ধে স্বতন্ত্র রোষের সময়কাল যথাক্রমে ১৭৩৯ সালে এবং পরে ১৮৪৪ সমাপ্ত হলে তারা একত্রিত হয়েছিল। ইজেকিয়েলের ৩৭তম অধ্যায়ে মোরোভার শব্দটি এই প্রয়োগ সম্পর্কে আমাদের নিশ্চিত হতে দেয়। মোরোভার শব্দটির অর্থ হল মোরোভারের পরে যে বার্তাটি আসে সেটিকে মোরোভার শব্দটির পূর্ববর্তী বার্তার ওপরে স্থাপন করা।
পুনরায় প্রভুর বাক্য আমার কাছে এল, এই বলে, অধিকন্তু হে মানবপুত্র, তুমি একটি দণ্ড নাও এবং তাতে লিখ যিহুদার জন্য এবং তার সহচর ইসরায়েলের সন্তানদের জন্য, তারপর আরেকটি দণ্ড নাও এবং তাতে লিখ যোসেফের জন্য অর্থাৎ এফ্রোইমের দণ্ড এবং সমগ্র ইসরায়েল গৃহ তার সঙ্গীদের জন্য, এবং তাদেরকে একটির সঙ্গে আরেকটি জুড়ে এক দণ্ড কর এবং তারা তোমার হাতে এক হয়ে যাবে। ইজেকিয়েল ৩৭:১৫-৫৫ বিশ্বাতে।
ইজেকিয়েল যখন অধিকন্তু বলেন তখন তিনি পুনরাবৃত্তি ও বিস্তারের ভবিষ্যৎবাণীমূলক নীতি প্রয়োগ করছেন।
ইজেকিয়েলকে দুটি দণ্ড নিতে হবে, একটি যিহুদার জন্য এবং একটি এফ্রাইমের জন্য, এবং দুটি দণ্ডের মাধ্যমে চিত্রিত ওই ভবিষ্যৎবাণীকে আগের ভবিষ্যৎবাণীর ওপর স্থাপন করতে হবে। আগের ভবিষ্যৎবাণীমূলক চিত্রণটি শুরু হয়েছিল প্রথম পদে, যখন ইজেকিয়েলকে মৃত শুকনো হাড়ের একটি উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছিল।
প্রভুর হাত আমার উপর ছিল এবং তিনি আমাকে প্রভুর আত্মায় নিয়ে গেলেন এবং আমাকে এমন এক উপত্যকার মাঝখানে বসালেন যা হাড়ে ভরা ছিল, এবং তিনি আমাকে তাদের চারদিকে দিয়ে ঘুরিয়ে দেখালেন, আর দেখলাম খোলা উপত্যকায় অগণিত হাড় পড়ে আছে এবং দেখলাম সেগুলো খুবই শুকনো। তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, এই হাড়গুলো কি জীবিত হতে পারে? আমি বললাম, হ্যাঁ প্রভু ঈশ্বর, আপনি জানেন। তিনি আবার আমাকে বললেন, এই হাড়দের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী কর এবং তাদের বল, হ্যাঁ শুকনো হাড়েরা, প্রভুর বাক্য শোন। এই হাড়দের উদ্দেশ্যে প্রভু ঈশ্বর এভাবেই বলেন, দেখো আমি তোমাদের মধ্যে শ্বাস প্রবেশ করাব আর তোমরা জীবিত হবে, আমি তোমাদের উপর স্নায়ু জুড়ব, তোমাদের ওপর মাংস গড়ে তুলব, তোমাদের চামড়া দিয়ে ঢেকে দেব এবং তোমাদের মধ্যে শ্বাস দেব আর তোমরা জীবিত হবে এবং তোমরা জানবে যে আমিই প্রভু। সুতরাং আমি যেমন আদেশ পেয়েছিলাম তেমনি ভবিষ্যৎবাণী করলাম, আর আমি ভবিষ্যৎবাণী করতেই এক শব্দ হল এবং দেখো এক কাঁপুনি আর হাড়গুলো একসঙ্গে জুড়ে গেল, প্রত্যেক হাড় তার যথাযথ হাড়ের সঙ্গে যুক্ত হল। আমি দেখলাম তাদের উপর স্নায়ু এবং মাংস উঠল এবং চামড়া তাদের উপর থেকে ঢেকে দিল, কিন্তু তাদের মধ্যে শ্বাস ছিল না। তখন তিনি আমাকে বললেন, বাতাসের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী কর, ভবিষ্যৎবাণী কর মানুষের সন্তান, এবং বাতাসকে বল, প্রভু ঈশ্বর এভাবেই বলেন, হে শ্বাস, চতুর্দিকের বাতাস থেকে এসে এই নিহতদের ওপর ফু দাও যাতে তারা জীবিত হয়। তাই তিনি যেমন আমাকে আদেশ করেছিলেন আমি তেমনই ভবিষ্যৎবাণী করলাম, এবং শ্বাস তাদের মধ্যে প্রবেশ করল, তারা জীবিত হল এবং তাদের পায়ে দাঁড়িয়ে গেল অত্যন্ত বৃহৎ এক সেনাবাহিনী। তারপর তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, এই হাড়গুলোই সমগ্র ইসরায়েলের গৃহ, দেখ, তারা বলে আমাদের হাড় শুকিয়ে গেছে, আমাদের আশা নষ্ট হয়েছে, আমরা সম্পূর্ণরূপে কেটে ফেলা হয়েছি। তাই ভবিষ্যৎবাণী করো এবং তাদের বলো, প্রভু ঈশ্বর এভাবেই বলেন, দেখো হে আমার জনগণ, আমি তোমাদের কবরগুলো খুলে দেব, তোমাদেরকে তোমাদের কবর থেকে তুলে আনব এবং তোমাদের ইসরায়েলের দেশে নিয়ে যাব। আর যখন আমি, হে আমার জনগণ, তোমাদের কবরগুলো খুলব এবং তোমাদেরকে তোমাদের কবর থেকে তুলে আনব, তখন তোমরা জানবে যে আমিই প্রভু, আমি আমার আত্মা তোমাদের মধ্যে দেব এবং তোমরা জীবিত হবে এবং আমি তোমাদেরকে তোমাদের নিজ দেশে স্থাপন করব। তখন তোমরা জানতে পারবে যে আমিই প্রভু এটি বলেছি এবং তা সম্পন্ন করেছি, প্রভু বলেন। ইজেকিয়েল 63:1-1।
এই নিবন্ধগুলোর একেবারে শুরু থেকেই আমরা দেখিয়েছি যে শুকনো হাড়ের উপত্যকাটি শেষ সময়ে ঈশ্বরের জনগণকে প্রতিনিধিত্ব করে এবং যে চার বায়ুর বার্তা তাদেরকে একটি শক্তিশালী সেনাবাহিনীর মতো নিজেদের পায়ে দাঁড় করায়, সেটিই হল মধ্যরাতের আর্তনাদ বার্তা, যা ইসলামকে তৃতীয় হাই হিসেবে চিহ্নিত করে। সিস্টার হোয়াইট হাড়গুলোকে ঈশ্বরের জনগণ হিসেবে চিহ্নিত করেন।
আমি আমার কলম নামিয়ে রাখি এবং প্রার্থনায় আমার আত্মাকে ঊর্ধ্বে তুলি, যেন প্রভু তার বিশ্বাসচ্যুত লোকদের উপর, যারা শুকনো হাড়ের মতো শ্বাস দান করেন, যাতে তারা জীবিত হয়। জেনারেল কনফারেন্স বুলেটিন, 4 ফেব্রুয়ারি 1893।
আমরা পূর্ববর্তী প্রবন্ধগুলোতে দেখিয়েছি যে 18 জুলাই 2020 তারিখকে শনাক্ত করা ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি ভ্রান্ত ছিল এবং যে মিথ্যা ঘোষণা 10 কুমারীর দৃষ্টান্তে প্রথম হতাশা ও অপেক্ষার সময়ের আগমন চিহ্নিত করেছিল। মিলেরাইট যুগে সময় ঘোষণা বৈধ ছিল বটে, কিন্তু 1894 সালের পর আর কখনও সময় নির্ধারিত কোনো বার্তা থাকার কথা ছিল না। ফিউচার ফর আমেরিকা যখন 18 জুলাই 2020 ঘোষণা দিল, তারা এমন এক ইতিহাসে ফিরে গেল যখন সময়ের ঘোষণাকে গ্রহণযোগ্য ধরা হতো এবং এতে তারা পাপ করল আর প্রকাশিত বাক্য অধ্যায় 11 মহান নগরীর রাস্তায় তারা নিহত হল। রাস্তায় মৃত অবস্থায় এরপর তাদের পুনরুত্থিত হওয়া প্রয়োজন ছিল, যেমন 3.5 দিন পর 2 সাক্ষী পুনরুত্থিত হয়েছিল।
শুকনো হাড়গুলোর ওপর ঈশ্বরের পবিত্র আত্মার শ্বাসের প্রয়োজন, যাতে তারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের ন্যায় সক্রিয় হয়ে উঠতে পারে। বাইবেল ট্রেনিং স্কুল, 1 ডিসেম্বর 1903।
আগের প্রবন্ধগুলোতে আমরা দেখিয়েছি যে 2 সাক্ষীকে পুনরুত্থিত করে এমন 4 বাতাসের বার্তাটি তৃতীয় হায় এর ইসলামের বার্তা, এবং সেই বার্তাটি শেষকালের মধ্যরাতের আহ্বানের বার্তা। ইজেকিয়েল বলেন আরও, এবং এভাবে তিনি নির্দেশ করেন যে যে ইতিহাসে মধ্যরাতের আহ্বানের ঘোষণাকে চিত্রিত করা হয়েছে, সেই সময়ে 2টি কাঠি, একটি এফ্রাইমকে এবং অন্যটি যিহুদাকে প্রতিনিধিত্বকারী, একত্রে যুক্ত হয়ে এক জাতি হওয়ার কথা ছিল। 10 কুমারীর দৃষ্টান্তটি শেষকালে অক্ষরে অক্ষরে যেমনটি মিলারাইট ইতিহাসে পূর্ণ হয়েছিল তেমনই পূর্ণ হয়। মিলারাইট ইতিহাসে যখন মধ্যরাতের আহ্বান পূর্ণ হয়েছিল সেই সময়ে, এবং আবার শেষকালের পূর্ণতায় 2টি কাঠি যুক্ত হয়েছিল এবং হবে।
2টি লাঠি প্রাচীন ইসরায়েলের উত্তর এফ্রাইম ও দক্ষিণ রাজ্য যিহুদাকে প্রতিনিধিত্ব করত।
আমরা আরও দেখিয়েছি যে উইলিয়াম মিলার এলিয়া দ্বারা প্রতিকায়িত হয়েছিলেন এবং 3.5 বছরের খরার সময় এলিয়া সারেফতের বিধবার কাছে গিয়েছিলেন।
আর সদাপ্রভুর বাক্য তার কাছে এল, বললেন, উঠে সিদনের অন্তর্গত সারেফতে যাও এবং সেখানে বাস কর। দেখ, সেখানে আমি এক বিধবা স্ত্রীলোককে আদেশ করেছি যেন সে তোমার ভরণ পোষণ করে। তাই তিনি উঠে সারেফতে গেলেন, আর তিনি যখন নগরের ফটকে এলেন, দেখ, সেখানে এক বিধবা স্ত্রীলোক জ্বালানির কাঠ কুড়োচ্ছিলেন। তিনি তাকে ডেকে বললেন, আমি তোমাকে অনুরোধ করি, একটি পাত্রে একটু জল এনে দাও, যাতে আমি পান করতে পারি। আর তিনি যখন তা আনতে যাচ্ছিলেন, তিনি আবার তাকে ডাকলেন ও বললেন, আমি তোমাকে অনুরোধ করি, তোমার হাতে এক টুকরো রুটি নিয়ে এসো। তিনি বললেন, তোমার ঈশ্বর সদাপ্রভু জীবিত আছেন, আমার কাছে একটিও রুটি নেই, কেবল একটি পাত্রে এক মুঠো ময়দা আর একটি কুপিতে অল্প তেল আছে। আর দেখ, আমি 2 টুকরো কাঠ কুড়োচ্ছি, যাতে আমি গিয়ে আমার ও আমার পুত্রের জন্য তা রান্না করি, আমরা তা খাই, তারপর মরি। এলিয়া তাকে বললেন, ভয় করো না, যাও, যেমন বলেছ তেমনই কর, তবে আগে সেখান থেকে আমার জন্য একটি ছোট রুটি বানিয়ে আমাকে এনে দাও, তারপর তোমারও তোমার পুত্রের জন্য তৈরি করবে, কারণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এইরূপ বলেছেন, পাত্রের ময়দা ফুরাবে না,
কুপির তেলও শেষ হবে না, যেদিন সদাপ্রভু পৃথিবীতে বৃষ্টি পাঠাবেন সেই দিন পর্যন্ত। তখন তিনি গিয়ে এলিয়াহর কথা মতো করলেন, আর তিনি এলিয়া এবং তার গৃহের লোকেরা বহুদিন ধরে আহার করলেন। আৎসো রাজা বলি আঠাপন্তর বিষ্ণম।
পাঠে উল্লেখিত অনেক দিন বলতে বোঝানো হয়েছে সেই সাড়ে তিন বছর, যখন আহাব এলিয়াকে খুঁজেছিল, আর তা ছিল পোপীয় নির্যাতনের 1260 বছরের প্রতীক। পোপীয় নির্যাতনের সেই অনেক দিন সম্পর্কে যিশু বলেছিলেন,
আর যদি সেই দিনগুলো সংক্ষিপ্ত না করা হতো তবে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু নির্বাচিতদের জন্য সেই দিনগুলো সংক্ষিপ্ত করা হবে। মথি 24:22।
সিস্টার হোয়াইট, যিশুর সেই দিনগুলি সংক্রান্ত ঘোষণাকে পোপীয় নিপীড়নের সময়কাল হিসেবে সরাসরি চিহ্নিত করে।
কলিশিয়ার ওপর উৎপীড়ন 1280 বছরের পুরো সময় জুড়ে অব্যাহত ছিল না। তার জনগণের প্রতি করুণাবশত ঈশ্বর তাদের অগ্নি পরীক্ষার সময় সংক্ষিপ্ত করেছিলেন। কলিশিয়ার ওপর নেমে আসতে চলা মহাক্লেশ সম্পর্কে পূর্বেই জানাতে গিয়ে ত্রাণকর্তা বলেছিলেন, যদি সেই দিনগুলো সংক্ষিপ্ত না করা হতো তবে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু মনোনীতদের জন্য সেই দিনগুলো সংক্ষিপ্ত করা হবে। মথি 24:22। সংস্কার আন্দোলনের প্রভাবে 1298 বছরের আগেই উৎপীড়নের অবসান ঘটে। মহাসংঘর্ষ 24:24।
যে অনেক দিন এলিয়া বিধবার যোগানে বেঁচেছিলেন সেই অনেক দিনই ছিল দানিয়েলের চিহ্নিত পোপীয় নিপীড়নের অনেক দিন।
আর জনগণের মধ্যে যারা বুদ্ধিমান তারা অনেককে শিক্ষা দেবেন, তবু তারা বহুদিন তলোয়ার ও অগ্নি দ্বারা বন্দিত্ব ও লুটপাটে পতিত হবে। এখন তারা যখন পতিত হবে তখন তারা সামান্য সাহায্য পাবে, কিন্তু অনেকে তোষামোদ করে তাদের সঙ্গে যুক্ত হবে, আর বুদ্ধিমানদের মধ্য থেকেও কয়েকজন পড়ে যাবে তাদের পরীক্ষা করতে, শোধন করতে এবং সূচি করতে শেষ সময় পর্যন্ত, কারণ এটি এখনও এক নির্ধারিত সময়ের জন্য স্থির করা হয়েছে। দানিয়েল 11:33-5।
শেষের সময়, যা পদগুলিতে নির্ধারিত সময় হিসেবে উল্লেখিত, ছিল 1798 সাল এবং এটি পোপীয় নিপীড়নের অবসান চিহ্নিত করেছিল, যেমনটি সারেফতের বিধবার সঙ্গে এলিয়ার সময় দ্বারা প্রতিকায়িত হয়েছিল। সেই ইতিহাসে সেই বিধবা, যিনি এক বিবাহিত নয় এমন গির্জার প্রতিনিধিত্ব করছিলেন, তাকে প্রকাশিত বাক্য গ্রন্থের দ্বাদশ অধ্যায়ে অরণ্যের গির্জা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি দুটি কাঠি কুড়োচ্ছিলেন, একটি নয়, দশটি নয়, বরং দুটি। ইজেকিয়েলকে দুটি কাঠি নিতে বলা হয়েছিল, একটি ইসরায়েলের উত্তর রাজ্যের জন্য এবং একটি ইসরায়েলের দক্ষিণ রাজ্যের জন্য, এবং সেগুলোকে মিলিয়ে একটিই কাঠি করতে। ওই দুই রাজ্যই 25-20 বছর ধরে ছড়িয়েছিল, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি ছিল যে তিনি তাদের একত্র করবেন। সেই নারী যে দুটি কাঠি একত্রে যুক্ত হওয়ার কথা ছিল সেগুলোই কুড়োচ্ছিলেন, এবং তিনি তা করছিলেন যতদিন না প্রভু পৃথিবীর উপর বৃষ্টি বর্ষণ করেন পর্যন্ত।
যে দিনে প্রভু বৃষ্টি পাঠিয়েছিলেন সে দিনটি মিলারাইটদের ইতিহাসের মধ্যরাত্রির ডাককে চিহ্নিত করেছিল, যার সমাপ্তি ঘটেছিল 22 অক্টোবর 1844, যখন চুক্তির দূত হঠাৎ এসে উপস্থিত হয়েছিলেন সেই মন্দিরে, যা তিনি 1798 সাল থেকে প্রথম ক্রোধের সমাপ্তি 22 অক্টোবর 1844 পর্যন্ত শেষ ক্রোধের সমাপ্তি স্থাপন করেছিলেন। সেই সময়ে ইজেকিয়েলের শুষ্ক হাড়ের উপত্যকার চিত্রে প্রতিকায়িত মধ্যরাত্রির ডাকের বার্তা পূর্ণতা পেয়েছিল, যখন উত্তর ও দক্ষিণ রাজ্যের দুই দণ্ড একত্রিত হয়ে এক রাজাসহ এক জাতি হয়ে গিয়েছিল। কারণ 22 অক্টোবর 1844-এ খ্রিস্ট পিতার সম্মুখে এসে একটি রাজ্য গ্রহণ করেছিলেন।
ড্যানিয়েল 8:14-এ প্রকাশিত পবিত্র ধামের শুদ্ধিকরণের জন্য আমাদের মহাযাজক রূপে খ্রিস্টের পরম পবিত্র স্থানে আগমন, ড্যানিয়েল 7:13-এ উপস্থাপিত মনুষ্যপুত্রের প্রাচীন দিবসের নিকটে আগমন এবং মালাখির দ্বারা পূর্ববাণীকৃত প্রভুর তার মন্দিরে আগমন, এগুলো একই ঘটনার বর্ণনা, এবং মথি 25:10 উপমায় খ্রিস্ট যে বরের বিবাহে আগমনের কথা বর্ণনা করেছেন তাও এই একই ঘটনাকেই নির্দেশ করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 426।
খ্রিস্ট 1844 সালের 22 অক্টোবর একটি রাজ্য গ্রহণ করেছিলেন, যেমন দানিয়েল গ্রন্থে চিহ্নিত আছে,
আমি রাত্রির দর্শনে দেখলাম আর দেখ আকাশের মেঘসহ মানবপুত্রের সদৃশ একজন এলেন এবং সদা প্রাচীনের কাছে পৌঁছালেন, তাকে তার সামনে কাছে আনা হল, আর তাকে দেওয়া হল কর্তৃত্ব, মহিমা ও রাজ্য, যাতে সমস্ত জনগণ, জাতিসমূহ ও ভাষাসমূহ তাকে সেবা করে,
তার কর্তৃত্ব চিরন্তন কর্তৃত্ব, যা কখনো লুপ্ত হবে না, আর তার রাজ্য এমন এক রাজ্য যা কখনো ধ্বংস হবে না। দানিয়েল 7:13-14।
যখন ইজেকিয়েলের দুটি লাঠি একসঙ্গে যুক্ত হয়, তখন তাদের উপর একজন রাজা থাকে,
আর আমার দাস দাউদ তাদের উপর রাজা হবে, এবং তারা সকলে একজনই রাখাল পাবে। তারা আমার বিধানে চলবে এবং আমার বিধিসমূহ মানবে ও সেগুলি পালন করবে, আর তারা সেই দেশে বাস করবে যা আমি আমার দাস যাকবকে দিয়েছি, যেখানে তোমাদের পিতৃপুরুষেরা বাস করেছিল, এবং তারা সেখানে বাস করবে, তারা নিজে, তাদের সন্তানরা এবং তাদের সন্তানের সন্তানরা চিরকাল, আর আমার দাস দাউদ তাদের অধিপতি হবে চিরকাল। ইজেকিয়েল 30:24-25।
সমস্ত নবী একে অপরের সঙ্গে একমত, এবং রাজা দাউদ হলেন সেই খ্রিস্ট, যিনি 39:46 সালের 22 অক্টোবর পিতার সম্মুখে উপস্থিত হয়ে এমন এক রাজ্য গ্রহণ করলেন যা ইসরায়েল উত্তর রাজ্য ও যিহুদা দক্ষিণ রাজ্য এই দুই দণ্ড থেকে সমবেত করা হয়েছিল। 1798 থেকে 39 বছরে দুই রাজ্যের ছত্রভঙ্গের অবসান ঘটে, কারণ খ্রিস্ট উজাড় হয়ে পড়া ও পদ্মলিত মন্দিরকে উঠিয়ে দাঁড় করিয়েছিলেন। তিনি যখন মন্দিরকে উঠিয়ে দাঁড় করালেন, তখনই তিনি চুক্তির দূত হিসেবে হঠাৎ তার মন্দিরে আগমন করলেন, মালাখি 3 অধ্যায়ের পরিপূর্ণতায়। এই সত্যের সঙ্গে ইজেকিয়েলও একমত, কারণ সমস্ত নবী একে অপরের সঙ্গে একমত।
আর আমার দাস দাউদ তাদের ওপর রাজা হবে, এবং তাদের সকলের একজন রাখাল থাকবে, তারা আমার বিধিতে চলবে, আমার বিধান মানবে ও সেগুলি পালন করবে, আর তারা সেই দেশে বাস করবে যা আমি আমার দাস যাকবকে দিয়েছি, যেখানে তোমাদের পিতৃপুরুষরা বাস করেছিল, তারা সেখানে বাস করবে, তারা, তাদের সন্তানরা এবং তাদের সন্তানদের সন্তানরা চিরকাল, এবং আমার দাস দাউদ চিরকাল তাদের শাসক হবে। আরও আমি তাদের সঙ্গে শান্তির একটি চুক্তি করব, তা হবে তাদের সঙ্গে এক অনন্ত চুক্তি, আমি তাদের স্থাপন করব, তাদের বৃদ্ধি করব, এবং চিরকাল তাদের মধ্যে আমার পবিত্র স্থান স্থাপন করব, আমার তাঁবুও তাদের সঙ্গে থাকবে, হ্যাঁ আমি তাদের ঈশ্বর হব, আর তারা হবে আমার প্রজা। ইজেকিয়েল 3:24-27।
খ্রিস্টই মন্দির নির্মাণ করেন,
আর তাকে বল, সেনবাহিনীর প্রভু এভাবে বলেন, দেখ, যার নাম শাখা সেই ব্যক্তি, তিনি নিজ স্থান থেকে অঙ্কুরিত হবেন, এবং তিনি প্রভুর মন্দির নির্মাণ করবেন, তিনি প্রভুর মন্দির নির্মাণ করবেন, তিনি মহিমা ধারণ করবেন, এবং তার সিংহাসনে বসে শাসন করবেন, এবং তিনি তার সিংহাসনে একজন যাজক হবেন, আর তাদের উভয়ের মধ্যে শান্তির পরামর্শ থাকবে, আর মুকুটগুলো থাকবে হেলেম, তোবিয়া, জেদায়া এবং শেফন্নার পুত্র হেনের জন্য প্রভুর মন্দিরে স্মারক রূপে, আর যারা দূরে আছে তারা এসে প্রভুর মন্দিরে নির্মাণ করবে, এবং তোমরা জানতে পারবে যে সেনাবাহিনীর প্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আর তোমরা যদি তোমাদের ঈশ্বর প্রভুর কণ্ঠস্বর নিষ্ঠার সঙ্গে মান্য কর, তবে এই কথা ঘটবে। জাখারিয়া 6:12-15।
খ্রিস্ট হলেন অঙ্কুর, এবং তিনি বলেছিলেন যে তারা যদি তার মন্দির ধ্বংস করে, তবে তিনি 3 দিনের মধ্যে তা আবার দাঁড় করাবেন। এর উত্তরে ইহুদিরা বলেছিল যে মন্দিরটি নির্মাণ করতে 46 বছর লেগেছে।
তখন ইহুদিরা উত্তর দিয়ে তাকে বলল, আপনি যেহেতু এসব কাজ করছেন, আমাদের কাছে কি নিদর্শন দেখাবেন? যিশু উত্তর দিয়ে তাদের বললেন, এই মন্দির ধ্বংস করো, 3 দিনের মধ্যে আমি এটিকে আবার দাঁড় করাব। তখন ইহুদিরা বলল, এই মন্দির নির্মাণে 46 বছর লেগেছে, আর আপনি কি 3 দিনের মধ্যে এটিকে আবার দাঁড় করাবেন? যোহন 2:18-22।
ওই অংশে খ্রিস্ট নিজের দেহের কথা বলছিলেন, কিন্তু সমস্ত নবীরা তারা যে যুগে বাস করতেন তার চেয়ে শেষকালের বিষয়েই বেশি কথা বলেন। 3য় দিনে খ্রিস্টের পুনরুত্থান, মধ্যরাত্রির আহ্বানের সময় পবিত্র আত্মার বর্ষণে মৃত হাড়গুলোর পুনরুত্থানকে প্রতিকায়িত করেছিল। এলিয়ার সাক্ষ্যে যে বৃষ্টির কথা আছে তা প্রকাশ পেয়েছিল বাল ও আস্তারথের নবীদের সঙ্গে তার মোকাবিলার চূড়ান্ত পর্যায়ে। তখনই প্রমাণিত হয়েছিল যে এলিয়ার ঈশ্বরই সত্য ঈশ্বর এবং এলিয়াও সত্য নবী।
প্রথম হতাশা উপস্থিত হলে প্রকাশ পেল যে প্রোটেস্ট্যান্টরা মিথ্যা নবীতে পরিণত হয়েছে, যেমন বাল ও আস্তারথের নবীদের দ্বারা প্রতিকায়িত। তখন প্রতীক্ষার সময় শুরু হল এবং তা মধ্যরাত্রির আহ্বান বার্তায় পৌঁছাল, যা খ্রিস্টের হঠাৎ তার মন্দিরে আগমনের দিকে নিয়ে গেল।
মধ্যরাত্রির আহ্বান ইজেকিয়েলের সেই বার্তায় প্রতিনিধিত্ব করা হয়েছে, যা অস্থিগুলোকে এক প্রবল সেনাবাহিনী হিসেবে তুলে আনে। তদুপরি সেই সময়ে দুটি লাঠি একত্রে যুক্ত হওয়ার কথা ছিল, যাতে এক রাজাসহ এক জাতি গঠিত হয়।
প্রভুর বাক্য আবার আমার কাছে এল। তিনি বললেন, আরও হে মনুষ্যপুত্র, তুমি একটি লাঠি নাও এবং তাতে লিখো, যিহুদার জন্য আর তার সঙ্গী ইসরায়েলের সন্তানদের জন্য। তারপর আরেকটি লাঠি নাও এবং তাতে লিখো, যোসেফের জন্য, এফ্রইমের লাঠি আর তার সঙ্গী ইসরায়েলের সমগ্র গৃহের জন্য। এবং সেই দুটিকে পরস্পরের সঙ্গে জোড়া লাগিয়ে এক লাঠি করো, আর তা তোমার হাতে এক হয়ে যাবে। আর যখন তোমার জাতির সন্তানরা তোমার সঙ্গে কথা বলে বলবে, এগুলোর মাধ্যমে তুমি কি বোঝাতে চাও আমাদের দেখাবে না, তখন তাদের বলো, প্রভু ঈশ্বর এই কথা বলেন, দেখ আমি যোসেফের লাঠি, যা এফ্রইমের হাতে আছে, আর তার সহচর ইসরায়েলের গোত্রসমূহ, তাদেরকে যিহুদার লাঠির সঙ্গে মিলিয়ে দেব এবং তাদের এক লাঠি করব, আর তারা আমার হাতে এক হবে। আর যেসব লাঠির ওপর তুমি লেখ, সেগুলো তাদের চোখের সামনে তোমার হাতে থাকবে। আর তাদের বলো, প্রভু ঈশ্বর এই কথা বলেন, দেখ যে যে অজাতির মধ্যে তারা গিয়েছে, তাদের মধ্য থেকে আমি ইসরায়েলের সন্তানদের নিয়ে আসব, চারদিক থেকে তাদের সমবেত করব এবং তাদের তাদেরই দেশে এনে দেব। আমি ইসরায়েলের পাহাড় সমূহে সেই দেশে তাদের এক জাতি করব, এবং একজন রাজা তাদের সকলের ওপর রাজা হবে। তারা আর দুই জাতি থাকবে না, আর কখনো আর দুই রাজ্যে বিভক্ত হবে না। তারা আর তাদের মূর্তিগুলো দিয়ে বা তাদের ঘৃণ্য বস্তুসমূহ দিয়ে বা তাদের কোনো অপরাধ দিয়ে নিজেদের অপবিত্র করবে না। বরং যে যে বাসস্থানে তারা পাপ করেছে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করব এবং তাদের শুদ্ধ করব। তখন তারা হবে আমার জাতি, আর আমি হব তাদের ঈশ্বর। ইজেকিয়েল 33:5-23।
মধ্যরাত্রির আহ্বানে এলিয়াহর বৃষ্টির পূর্বেই যে বিধবা দুটি কাঠি সংগ্রহ করছিলেন, তা ছিল ইসরায়েলের উত্তর ও দক্ষিণ রাজ্য, যা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়েছিল। এবং 1844 সালের 22 অক্টোবর, যখন প্রতিমূর্ত প্রায়শ্চিত্তের দিন শুরু হয়, তখন এক জাতিতে একত্রিত হওয়ার কথা ছিল, কারণ প্রতিশ্রুতি ছিল যে সেই সময় ঈশ্বর তাদের পরিশুদ্ধ করবেন। এই পরিশুদ্ধকরণ, যা তদন্তমূলক বিচারকে প্রতিনিধিত্ব করে, সেই সময়ই শুরু হয়েছিল। সেই দুটি কাঠির সমবেত হওয়াকে ঠিকমতো বুঝতে হবে, কারণ ঈশ্বর সর্বদাই কোনো কিছুর শেষটিকে তার শুরুর দ্বারা তুলে ধরেন।
1844 সালে ইসরায়েলের দুই রাজ্যের সমাপ্তি ঘটে, কারণ তখন তারা এক রাজ্যে, আধ্যাত্মিক ইসরায়েলে পরিণত হয়েছিল, এবং সেই সময় থেকে তারা কেবল এক জাতিই ছিল। সেই ইতিহাসটি প্রতিফলিত হয়েছিল তাদের প্রারম্ভিক ইতিহাসে, যখন তারা দুই জাতিতে পরিণত হয়েছিল, যা হল জেরোবোয়ামের বিদ্রোহের ইতিহাস।
জেরোবোয়ামের নকল উপাসনা ব্যবস্থার ইতিহাসটি তার রাজ্যের পরিসমাপ্তিতেও চিত্রায়িত হওয়া আবশ্যক। প্রাচীন ইসরায়েলের সূচনায় হারুনের বিদ্রোহ এবং উত্তর রাজ্যের সূচনায় জেরোবোয়ামের বিদ্রোহ, এই দুটি 1863 সালের বিদ্রোহকে প্রতিনিধিত্ব করে, এবং 1863 কেবল তখনই স্পষ্টভাবে বোঝা যায় যখন জেরোবোয়ামের রাজ্যের অন্তিম পরিণতি, যা দুটি দণ্ডের সংযুক্তির মাধ্যমে প্রতিকায়িত, তাও 1863-এর ওপর আরোপ করে দেখা হয়। তখনই 1863 স্পষ্টভাবে এমন এক প্রজন্ম হিসেবে প্রতিভাত হয়, যারা ঈর্ষার প্রতিমা স্থাপন করেছিল।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
কিন্তু শুষ্ক অস্থির এই উপমাটি শুধু জগতের জন্যই প্রযোজ্য নয়, বরং যারা মহান আলোর আশীর্বাদ পেয়েছেন তাদের প্রতিও, কারণ তারাও উপত্যকার কঙ্কালের মতো। তাদের মানুষের আকৃতি আছে, দেহের কাঠামো আছে, কিন্তু তাদের আধ্যাত্মিক জীবন নেই। কিন্তু দৃষ্টান্তটি শুষ্ক অস্থিগুলিকে শুধু মানুষের আকৃতিতে জোড়া লাগানো অবস্থায় রেখে দেয় না, কারণ অঙ্গপ্রত্যঙ্গ ও অবয়বের সামঞ্জস্য মাত্রই যথেষ্ট নয়। জীবনের শ্বাস অবশ্যই দেহগুলিকে প্রাণবন্ত করতে হবে, যাতে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে এবং সক্রিয়তায় উদ্দীপ্ত হতে পারে। এই অস্থিগুলি ইসরায়েলের গৃহ, ঈশ্বরের মণ্ডলীকে প্রতিনিধিত্ব করে, এবং মণ্ডলীর আশা হল পবিত্র আত্মার জীবনদায়ী প্রভাব। প্রভুকে অবশ্যই শুষ্ক অস্থিগুলির ওপর শ্বাস ফেলতে হবে, যাতে তারা জীবিত হয়ে ওঠে। ঈশ্বরের আত্মা তার জীবনদায়ক শক্তিসহ প্রত্যেক মানব সত্তায় থাকা আবশ্যক, যাতে প্রত্যেক আধ্যাত্মিক পেশি ও অস্থিসন্ধি চর্চায় থাকে। পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের শ্বাস ছাড়া বিবেকের জড়তা আসে, আধ্যাত্মিক জীবন হারিয়ে যায়। আধ্যাত্মিক জীবনবিহীন অনেকের নাম গির্জার নথিপত্রে রয়েছে, কিন্তু তারা মেষ শাবকের জীবন পুস্তকে লিখিত নয়। তারা গির্জার সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু প্রভুর সঙ্গে একাত্ম নয়। তারা নির্দিষ্ট কিছু কর্তব্য পালনে যত্নবান হতে পারে এবং তাদের জীবিত মানুষ বলে গণ্য করা হতে পারে, কিন্তু অনেকেই তাদেরই দলে, যাদের সম্পর্কে বলা হয়েছে তোমার নাম আছে যে তুমি জীবিত, অথচ তুমি মৃত। যদি আত্মার স্থিকার ঈশ্বরমুখী রূপান্তর না ঘটে, যদি ঈশ্বরের প্রাণশ্বাস আত্মাকে আত্মিক জীবনে সঞ্জীবিত না করে, যদি যারা সত্যের স্বীকারকারী তারা স্বর্গোদ্ভূত নীতিতে পরিচালিত না হয়, তবে তারা সেই অবিনশ্বর বীজ থেকে জন্মগ্রহণ করেনি যা চিরজীবী ও চিরস্থায়ী। যদি তারা খ্রিস্টের ধার্মিকতাকেই তাদের একমাত্র নিরাপত্তা হিসেবে ভরসা না করে, যদি তারা তার চরিত্র অনুকরণ না করে, তার আত্মায় পরিশ্রম না করে, তবে তারা নগ্ন, তাদের গায়ে তার ধার্মিকতার পোশাক নেই। মৃতদের প্রায়ই জীবিত বলে গণ্য করা হয়, কারণ যারা নিজেরা যেমন ভাবে সেই অনুযায়ী যেটিকে তারা পরিত্রাণ বলে তা অর্জনের চেষ্টা করছে, তাদের মধ্যে ঈশ্বর কাজ করছেন না, যাতে তারা তার সদিচ্ছা অনুযায়ী ইচ্ছা করে ও কাজ করে। এই শ্রেণীটি দর্শনে ইজেকিয়েল যে শুকনো হাড়ের উপত্যকা দেখেছিলেন তার দ্বারা ভালোভাবে উপস্থাপিত হয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৭ জানুয়ারি ১৮৯৩।